তাদের ইবাদতের যখন সময় আসলো তাদেরকে মসজিদে ইবাদতের অনুমতি দিলেন, তারা পূর্ব দিকে মুখ করে তাদের ইবাদত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার অনুসারীদের বলেন যে তাদেরকে স্বাধীনভাবে ইবাদত করতে দেয়া হোক। এমন মহানুভবতা, এমন ধর্মীয় সহনশীলতা অন্য কোথায়ও ধর্মের ইতিহাসে আপনারা সংরক্ষিত দেখবেন না। খাইবারের বিজয়ের পর একজন অমুসলিম মহিলা, যার নাম ছিল জাইনাব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমন্ত্রণ জানান রাতের খাবারে। সেই মহিলা একটা ভেড়া জবাই করে এবং তাতে মাংসতে বিষ মিশিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখে নেন সেই সিনহার মাংস, কিন্তু খাওয়ার পূর্বেই তা বাহিরে মুখ থেকে বের করে দেন এবং তিনি বলেন যে আমার মনে হয় এতে বিষ মেশানো হয়েছে। জাইনাবকে যখন ডাকা হয় সে মহিলা দোষ স্বীকার করে এবং বলে যে আপনি যদি একজন শুধু গোত্রীয় নেতা হন তাহলে আমরা আপনাকে হত্যা করতে পারবো, কিন্তু আপনি যদি আল্লাহর রসুল হন তাহলে আপনি জানেন আমি কি করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করেছেন, কারণ এটি ব্যক্তিগত বিষয় ছিল। রসুল্লাহ সাল্লাম তাকে পুনরায় ক্ষমা করেছেন এবং তার চরিত্রের ক্ষমার বৈশিষ্ট্য আবার স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই গোত্রের কথা আসছে, তাই গোত্র যারা মূর্তি পূজারি ছিল, প্রতিমা পূজারি ছিল, একটা বাহিনী হযরত আলীর তত্ত্বাবধানে তাদের দিকে প্রেরণ করা হয় এবং আদির পুত্র, আদি যে হাতেমের পুত্র যার কথা ইতিহাস সংরক্ষিত আছে, সে পাহাড়ে পালিয়ে যায়। তার বোন সুফানা ধরা পড়ে মুসলমানদের হাতে কয়েকজন গোত্রের লোকসহ। সেই মহিলাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহির সামনে আনা হয়। সাফানা কে যখন রসুল্লাহর সামনে আনা হয় সেই মহিলা এইভাবে রসুল্লাহকে সম্বোধন করেন যে হে আল্লাহ রসুল, আমার পিতা মৃত, আমার ভাই, আমার একমাত্র আত্মীয় যে পাহাড়ে আত্মগোপন করেছে, আমি আমার কাছে দিয়ে মুক্তি নেওয়ার জন্য পয়সা নেই। আমার পিতা একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন, গোত্রের যুবরাজ ছিলেন, তিনি যুদ্ধবন্দীদের মুক্ত করতেন, মহিলাদের সম্মানের হেফাজত করতেন এবং দরিদ্রদের খাওয়াতেন, কোনো কেউ চাইলে কখনো না করতেন না। আমি সুফানার মেয়ে, আমি সুফানা হাতেমের মেয়ে, আমি হাতেমের মেয়ে সুফানা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন যে তোমার পিতার ভিতরে একজন মুসলমানের গুণা বলেছিল, যদি আল্লাহর কাছে যদি মূর্তি পূজার জন্য দোয়ার অনুমতি থাকতো আমি অবশ্যই হাতেমের জন্য ক্ষমা চাইতাম আল্লাহ তাআলার কাছে বা সুপারিশ করতাম। এইভাবে রসুল্লাহ তাকে মুক্তি দেন এবং তার সাথীদেরকেও মুক্ত করেন। এটি এসে ইবনে ইসহাক থেকে নেওয়া হয়েছে। পারস্য কবি সাদি খুব সুন্দর এক পঙ্ক্তি লিখেছেন বস্তানে, তিনি অসাধারণ বিষয় সম্পর্কে সুন্দর এক পঙ্ক্তি লিখেছেন। তাই গোত্র আদি আদের পুত্র হাতেম যে পরে ইসলাম গ্রহণ করে মহানবীর অসাধারণ এক অনুসারীতে পরিণত হন, এটি আল্লাহর ভালোবাসাই আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসাধারণ মাহাত্ম্য এবং উদারতা দিয়েছে। চরিত্রের এই উদারতা এবং মাহাত্ম্য অন্য কোথাও দেখা যাবে এবং মক্কা বিজয়ের সময় এর পরম বিকাশ ঘটে। সে রসুল যিনি একসময় দেশান্তরিত ছিলেন, তিনি মক্কা তাকে এমন অমানবিক আচরণ করছে তার প্রতি, তারা তখন তার দয়া মায়ার উপর নির্ভর করছিল, তাকে যারা অসাধারণ জুলম এবং অত্যাচার করেছে, যারা ছিল মানবতার চেহারায় কালিমা, তারা সেদিন রসুল্লাহ দয়া মায়ার উপরেই নির্ভর করছিল। কিন্তু বিজয়ের সেই মুহূর্তে প্রত্যেক কষ্ট যা রসুল্লাহর সম্মুখীন তা তিনি ভুলে গেছেন, প্রত্যেক আঘাত যা তাকে দেওয়া হয়েছে তিনি তা ভুলে গেছেন এবং মক্কাবাসীদের জন্য গণক্ষমা ঘোষণা করা হয়। মহানবী সাল্লাল্লাহু কোনো রক্ত না ঝরিয়ে রক্ত ঝরার নেই, তার সেনাবাহিনী তাকে অনুসরণ করছে, কোনো ঘর লোটা হয়নি, কোনো মহিলার সম্মান নষ্ট করা হয়নি, কোথাও কারো ক্ষতি করা হয়নি। বিজয়ের ইতিহাসে এমন কোন ঘটনা আপনারা দেখবেন না, এক বিজয়ী এক শহরে যেভাবে মক্কা প্রবেশের মতো এমন ঘটনা, বিজয়ের কোন মক্কা বিজয়ের মতো এমন বিষয় বিজয়ের অন্য কোনো ঘটনা আপনারা দেখবেন না। তারা সেই ব্যক্তির আওয়াজ শুনে যাকে তারা ঘৃণা করতে, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে গেছে, আর মিথ্যা অবশ্যই ক্ষণস্থায়ী হয়ে থাকে। উপস্থিত লোকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বক্তব্য হল, হে কুরাইশের সন্তানগণ, তোমরা কি মনে করো তোমাদের সাথে আমি আমার কেমন ব্যবহার করা উচিত? তারা উত্তরে বলে যে আমরা মনে করি আপনি সদয় ব্যবহারই আমাদের সাথে করবেন, হে আমাদের ভাই এবং ভ্রাতুষ্পুত্র। তাবরি এবং ইবনে ইসহাক এগুলো সংগ্রহ করে, এটি শোনার পর রাসূলুল্লাহর চোখে পানি নেমে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলেন যে আমি তোমাদের সাথে সেভাবেই ব্যবহার করবো যেভাবে ইউসুফ তার ভাইদের সাথে করেছিল, আমি আজকে তোমাদের কোনো শাস্তি দেবো না, প্রতিশোধ নেবো না, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, তিনি সবচেয়ে দয়ালু খোদা। ইতিহাসে, বিশ্বের ইতিহাসে দলের পর দল এসেইভাবে ইসলাম গ্রহণের এমন দৃষ্টান্ত অন্য কোথাও দেখা যায় না। মহানবী সাল্লাম সাফায় বসে মক্কাবাসীদের কাছ থেকে একটা অঙ্গীকার নেন, সেই অঙ্গীকার হলো তারা আর কখনো আল্লাহকে বাদ দেবে, কাউকে ইবাদত আর কারো ইবাদত করবে না, তারা চুরি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, মিথ্যাও বলবে না, এবং মহিলাদের বিরুদ্ধে কোনো বাজে কথা বলবে না। এই এই ছিল সেই অঙ্গীকারের শব্দ, এবং এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে কোরআনে সেই ভবিষ্যৎবাণী পুরা হয় যে যখন আল্লাহর বিজয় আসে তুমি দেখবে যে মানুষ দলে দলে আল্লাহ তাআলা ধর্মে প্রবেশ করছে। সূরা নাসর পড়ছেন আসলে নিয়ে এখন, আর তখন আল্লাহ তাআলার প্রশংসা করে এবং তার কাছে ক্ষমা চাইবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রাসূল যিনি এই ভবিষ্যৎবাণীর পূর্ণ পরিপূরণ ছিলেন, যাতে যাকে কোরআনে করিমে দা রসুল দ্যাট দা প্রফেট হিসাবে, অর্থাৎ সেই বিশেষ রসুল হিসাবে উল্লেখ করা হয়েছে। এক কবির একটা পংক্তি করছেন, তিনি লিখেছেন যে প্রথম নবুয়তের সূচনা হয় আদমের মাধ্যমে এবং সেটি পরিপূর্ণতা লাভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায়। রসুল মসিহ মাউদ ইসলাম রসুল করিম সাল্লাম সবচেয়ে নিবেদিত প্রাণ দাস, তিনিও একই কথা বলেছেন, সকল প্রকারের নবুয়ত আমাদের নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় পরিপূর্ণতা লাভ করেছে। অনেক সুরক্ষিত ঘটনা মহানবীর জীবনে এমন আছে যা তার দান দক্ষিণা, তার ভালোবাসা, তার দয়া মায়ার প্রমাণ বহন করে। তার দান দক্ষিণা এবং চ্যারিটি এবং দাতব্য কর্ম কর্মের ব্যাপক গণ্ডি অনেক ব্যাপক। প্রত্যেক ভালো কথা যা ভাইয়ের প্রতি বলে সেটিও একটি চ্যারিটি। যদি কোন ব্যক্তি ভালো কাজ করে সেটিও চ্যারিটি, কোনো কিছু পথ থেকে অপসারণ করা সেটিও এক ধরনের দাতব্য কর্ম। একটা প্রসিদ্ধ হাদিস আছে, এটি তার দোয়া, হে আল্লাহ আমাকে তোমার ভালোবাসা দাও আর সেই সকল লোকদের ভালোবাসা আমার দেশে ছিল যা তোমাকে ভালোবাসে, আমি যেন সেই সকল কাজ করতে পারি যার ফলে তোমার ভালোবাসা অর্জন হয়, আর তোমার ভালোবাসা যেন আমার কাছে আমার নিজের প্রাণ, আমার পরিবার এবং ধন সম্পদ থেকে বেশি প্রিয় হয়। এই দোয়া থেকে বোঝা যায় যে যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক রাজা, বাদশাহ এবং নেতা ছিলেন একজন, এবং বিচারক হিসাবে বিচারও করেছেন, কিন্তু তার সব কর্মকাণ্ডের ভিত্তি ছিল খোদার ভালোবাসার উপর। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবতার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে তাকে পাঠানো হয়েছে। তার উন্নত চরিত্রের কারণে কোরআনে করিম তাকে তাহা আখ্যায়িত করেছে, যার অনেক অর্থ আছে, কিন্তু একটি অর্থ হল হে পূর্ণ এবং কামেল মানব। ইসলামের সাহিত্যে বা হাদিসে তাকে অত্যন্ত সরল মানুষ হিসাবে উপস্থাপন করা হয়েছে। তিনি রোগীদের দেখতে যেতেন, নিজের কাপড় নিজে মেরামত করতেন, ছাগলের দুধ দইতেন, আরো কিছু এমন হাদিস আছে। আরেকটি হাদিসে আছে যে তিনি কখনো মুসাফার সময় নিজের হাত প্রথমে টেনে নিতেন না বা অন্যের মুখ ফিরিয়ে নেওয়ার আগে অন্যদিকে মুখ ফিরাতেন না। তিনি তার বক্ষ ছিল, তার হৃদয় ছিল সবচেয়ে সাহসী এবং তার মুখ ছিল সবচেয়ে সত্যবাদীর মুখ। তিনি তার কথাবার্তায় সবচেয়ে মিষ্ট ভাষী ছিলেন। স্ট্যানলি ল্যানপুল
তার ব্যক্তিত্বে এমন কমলত বীরত্বের সমাহার ঘটেছিল যে তার সংস্পর্শে যারা এসেছিল তারাই তার ভালোবাসায় আপ্লুত হয়েছে। তিনি তার জাতির চরম ঘৃণার মোকাবেলায় একক নির্ভীকভাবে দণ্ডায়মান ছিলেন। আবার তিনি তো এমন সত্তা ছিলেন, করমর্দনের সময় যিনি তার হাত কখনো প্রথমে কারো হাত থেকে সরিয়ে নিতেন না, বাচ্চাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি ছোট বাচ্চাদেরকে সবসময় হাসিময় ভঙ্গিতে অভিবাদন করতেন এবং স্নেহাশীল সুললিত কথা বলতেন। তাঁর বন্ধুবৎসলতা, দানশীলতা, সৎসাহস এবং মানব জাতির জন্য আশার আলো, এ সমস্ত গুণই তার বিরুদ্ধে আনিত সমালোচনাকে উড়িয়ে দিয়ে মানুষের মনে ভালোবাসার উদ্রেক করতেন।
জর্জ বার্নার্ড শ আমাদের রসুল সম্পর্কে বলেন, তাকে মানবতার ত্রাতা বলা যায়। আমি বিশ্বাস করি যে তার মতো মানুষ যদি আজকের পৃথিবীর স্বৈরশাসকের
প্রবলেমস
আজকের পৃথিবীর সমস্যা অবশ্যই সমাধান করতে পারবেন, শান্তি আনতে পারবেন। আমি ভবিষ্যৎবাণী করেছি যে মোহাম্মদ ইসলামের ধর্ম আগামী দিনে ইউরোপ অবশ্যই গ্রহণ করবে, যেভাবে আজকে তারা সেটি গ্রহণ করা আরম্ভ করেছে। আমেরিকায় 2012 সনে হুজুর খলিফাতুল মসীহ আল খামেস আইয়াদ আল্লাহ তাআলা বক্তব্য রাখতে গিয়ে মহানবী সাল্লামের বৈশিষ্ট্যাবলী তুলে ধরেছেন, মানব জাতির জন্য যে তার ভালোবাসা দেখছিল সেটি তুলে ধরেছেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার সেবা এবং ভালোবাসায় আর মানুষের অধিকার প্রদানের ব্যাপারে এত সোচ্চার ছিলেন যে সারা জীবন তিনি এই কাজে রত ছিলেন। আল্লাহ নবুয়তের দায়িত্ব লাভের পর, যা অনেক বড় একটি দায়িত্ব এবং সবচেয়ে বড় একটি কাজ যা মানুষের উপর ন্যস্ত হতে পারে, সেই সময় রাসূলুল্লাহ বলেছেন যে মুসলমান হোক বা অমুসলমান, কোন তাদের কেউ যদি আমাকে মানবতার সেবার জন্য ডাকে, আমি সানন্দে তার ডাকে সাড়া দেব। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটি দেখতেন না যে কে কোন ধর্মের অনুসারী, যখনই কোনো প্রয়োজন দেখা দিয়েছে সমাজের বঞ্চিত শ্রেণীর পক্ষ থেকে তিনি তাদের সাহায্যে এগিয়ে আসা আবশ্যক মনে করেছেন। ইসলামের প্রতিষ্ঠাতার পদমর্যাদা এবং আল্লাহর নবীর পদমর্যাদা থাকা সত্ত্বেও তিনি এই অমুসলিমদের সাথে পবিত্র কাজে তাদের হাতে হাত মেলানো আবশ্যক মনে করেছেন। আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এখন যে আলোচনা হচ্ছে এটি আমি সমাপ্ত করব হযরত মসীহ মওউদের এক উদ্ধৃতির মাধ্যমে। তিনি বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের তুলনায় বড় ছিলেন, তার অভ্যন্তরীণ পবিত্রতা, তার মনের বরত্ব, তার পবিত্রতা এবং তার সাধুতা, সততা এবং আল্লাহ তাআলা তাকে তার বৈশিষ্ট্যে সৌরভে সৌরভিত, এমনভাবে সৌরভিত করেছেন যেমনটা অন্য কোনো নবীকে তিনি করেননি। তিনি তার সত্তা থেকে সবচেয়ে বেশি আলো বিচ্ছুরিত হতো, সবচেয়ে বেশি নিষ্পাপ তিনি ছিলেন। পূর্বে যারা অতিবাহিত হয়েছে এবং পরে যারা আসবে তাদের সবার তুলনায় বেশি জ্যোতি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাকে যে তার প্রতি যে ওহী হয়েছে সেটি সবচেয়ে দৃঢ় এবং সবচেয়ে কামেল এবং সবচেয়ে সম্পূর্ণ। আচ্ছা, পূর্বে যা অবতীর্ণ হয়েছে সেইগুলোর তুলনায় এটি সবচেয়ে বেশি কামেল, সবচেয়ে বেশি সম্পূর্ণ, আর তার জীবনে এটি সবচেয়ে বড় আয়না হিসেবে তার জীবন কাজ করে, যেখান থেকে এই গুণাবলীর সবচেয়ে কামেল প্রতিফলন হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে তার সম্পর্কে বলেন যে, দেখো আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এবং তার ফেরেশতা এই রসুলের উপর দরুদ প্রেরণ করে, হে যারা হে বিশ্বাসীগণ তোমরাও তার প্রতি সালাম এবং দরুদ প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।